কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন সহকর্মী আশরাফুর রহমান। আজ 12ই নভেম্বর ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোর ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি, তারপর জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমেই ঢাকার পত্রপত্রিকার শিরোনাম, যারা গাড়ি পোড়ায় তাদের থেকে সাবধান, বললেন প্রধানমন্ত্রী প্রথম আলো। মানবাধিকার লঙ্ঘনের জন্য ইউপিআরএ বাংলাদেশকে জবাবদিহিতায় আনার আহ্বান অ্যামনেস্টির মানব জমিন। নির্বাচনকে কেন্দ্র করে বাড়ছে অপতথ্য ছড়ানো, ডেইলি স্টার বাংলা। টাকার মান কমছে অস্বাভাবিক হারে, যুগান্তর। চতুর্থ দফায় অবরোধ চলছে, মোড়ে মোড়ে পুলিশ, ইত্তেফাক। মিরপুরে রাস্তা অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ সমকাল, কলকাতার পত্রপত্রিকার শিরোনাম। প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ জয়রাম রমেশের পাল্টা জবাব নাকভির আজকাল। কারারই লৌহ কপট, গানে বিকৃত সুর বলিউডে, পুবের কলম। জ্যোতিপ্রিয়র পরিবারকে 9 কোটি টাকা ঋণ বাকি, বুরের শ্রীঘরে গিয়ে জেরার সিদ্ধান্ত ইডির, হিন্দুস্তান টাইমস। সুনকের হুমকি উড়িয়ে যুদ্ধবিরতির পক্ষে মিছিল লন্ডনে, গণশক্তি। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর শিরোনাম শুনলেন। এবার দুটি খবরের বিশ্লেষণ শুনব সহকর্মী সিরাজুল ইসলামের কাছ থেকে। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আজকের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। দৈনিক প্রথম আলোতে প্রকাশিত বাংলাদেশ সরকারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকার সুরক্ষার জন্যই ছিল 2018 সালের নির্বাচন। এর শিরোনাম সম্পর্কে আপনার মতামত কি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য 2018 সালের নির্বাচন অনুষ্ঠান করা হয়েছে বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কাছে পাঠানো প্রতিবেদনে যে দাবি করা হয়েছে, সে দাবি আসলে কতটা সঠিক তা নানান আঙ্গিক থেকে বিশ্লেষণ করলে বোঝা যাবে। এই প্রতিবেদনে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে, নির্বাচন কমিশনকে শক্তিশালী করার কথা বলা হয়েছে, বিচার বিভাগকে শক্তিশালী করার কথা বলা হয়েছে, এই জন্য বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে, এরকম নানান দিক তুলে ধরা হয়েছে। এখন প্রশ্ন আসছে যে 2018 সালের নির্বাচন কীরকমভাবে অনুষ্ঠিত হয়েছিল তা মোটামুটি আমরা সবাই কম বেশি জানি। এ নিয়ে বাংলাদেশের গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম নানান সময় নানান প্রতিবেদন করেছে, নানান কথা বলেছে। এরপরে বিদেশি কূটনীতিকদের পক্ষ থেকে এ নিয়ে অনেক কথা বলা হয়েছে। এমনকি জাপানের মতো নিরপেক্ষ নির্বিবাদ একটি দেশের একজন কূটনীতিক, তিনিও বলেছেন যে বাংলাদেশে নাকি রাতের বেলায় নির্বাচন হয়। এছাড়া সেই নির্বাচন কীরকমভাবে অনুষ্ঠিত হয়েছিল এ নিয়ে নতুন করে তো বলার কিছু নেই। বিএনপি বা বিরোধী দলগুলোর পক্ষ থেকে একদম সবসময় একই কথা বলা হচ্ছে যে সেই ভোট রাতে অনুষ্ঠিত হয়েছে, দিনের ভোট রাতে অনুষ্ঠিত হয়েছে। এবং যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে সেই প্রতিবেদনে বলা হয়েছে যে তাতে 80% ভোট কাস্ট হয়েছে। এ কি সাধারণ কোনো কথা? তো সব কিছু মিলিয়ে বলা যায় যে এই ভোট মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তো হয়নি, বরং বিরোধী দলগুলোর পক্ষ থেকে অভিযোগ আছে বা মন্তব্য করা হয় এইভাবে যে আওয়ামী লীগের অধিকার প্রতিষ্ঠার জন্য এই ভোট অনুষ্ঠিত হয়েছিল। সাথে সাথে আরেকটি কথা বলি যে বিচার বিভাগকে শক্তিশালী করা হয়েছে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বলা হয়েছে, যে দাবি করেছে সরকার, সে সম্পর্কে আমি বলবো যে সম্প্রতি একজন বিচারপতি তিনি এই মন্তব্য করেছিলেন যে দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন আপনারা। তিনি বেসিক্যালি সরকারকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন। তো যে বিচার বিভাগ শক্তিশালী করা হয়েছে বলে দাবি করা হচ্ছে এবং বিচার বিভাগকে শক্তিশালী করে দেশে মানবাধিকার প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয়েছে, সেই বিচার বিভাগের একজন বিচারপতির এটি মন্তব্য। বিরোধী দলের আন্দোলন, বিভিন্ন কর্মসূচি নিয়ন্ত্রণের নামে তাদের অধিকার থেকে যেভাবে বঞ্চিত করা হয়, এ যদি অধিকার প্রতিষ্ঠা হয় তাহলে অধিকার বঞ্চনা বা অধিকার থেকে বঞ্চিত করা কাকে বলে, সে প্রশ্ন কিন্তু থাকে। সেক্ষেত্রে শুধু মুখের কথা না, সত্যিকার অর্থেই এই দেশের মানুষ চায় যে তাদের অধিকার প্রতিষ্ঠিত হোক এবং সরকার জনগণের সত্যিকারের অধিকার দিচ্ছে, দেশের জনগণ সরকারের কাছ থেকে অধিকার পাচ্ছে।
জনাব সিয়াজুল ইসলাম, সৌদি আরবের রাজধানী রিয়াদে ওআইসির জরুরি সম্মেলন অনুষ্ঠিত হলো, কতটা সফল হলো এ সম্মেলন?
জি, গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদে ওআইসির যে বিশেষ জরুরি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তাতে যে সমস্ত আলাপ আলোচনা, যে সমস্ত বক্তব্য বিবৃতি এসেছে তা থেকে আমরা একটা কথা বলতে পারি যে এই সম্মেলন আমি মনে করি যে আর দশটা সম্মেলনের মতোই হয়েছে। আর দশটা সম্মেলন কেমন হয়, আমরা সবাই জানি যে ওআইসি এখন নিষ্কর্মা একটা অকর্মা একটা প্রতিষ্ঠানে বা সংস্থায় পরিণত হয়েছে, এবং এই ওআইসির কাছে এখন মুসলিম বিশ্বের বেশিরভাগ মানুষের কোনো আশা আকাঙ্ক্ষা নেই। আমি ব্যক্তিগতভাবে একই কথা বলবো যে ওআইসি যে অবস্থায় গেছে তাতে ওআইসির কাছে মুসলিম বিশ্বের সাধারণ মানুষের কোনো আশা আকাঙ্ক্ষার কিছু নেই। এই ওআইসির সম্মেলন মানে হচ্ছে নিতান্তই বিভিন্ন দেশের নেতাদের মন্ত্রীদের একটা জায়গায় বসার ব্যবস্থা। তারা হয়তো কিছু ডিনার করবেন, লাঞ্চ করবেন, ব্রেকফাস্ট করবেন, কিছু আলাপ আলোচনা করবেন, বিবৃতি দেবেন এবং শেষ। গতকাল ইরান যে প্রস্তাব দিয়েছিল যে ইহুদিবাদী ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করতে হবে, ইসরায়েলের সামরিক বাহিনীকে সন্ত্রাসী বাহিনী ঘোষণা করতে হবে, এবং সিরিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ইসরায়েলের সাথে মুসলিম দেশগুলোর যে সমস্ত দেশের সম্পর্ক আছে সেই সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, এর একটি দাবিও পূরণ করা হয়নি। আমি বলছি না যে ইরানের দাবি মেনেই নিতে হবে, সিরিয়ার দাবি মেনেই নিতে হবে, এটি ইরানের দাবি সিরিয়ার দাবি বলে যে মানতে হবে ব্যাপারটা তা নয়। দাবিটা ন্যায্য কিনা এবং কোন প্রেক্ষাপটে কখন এই দাবি করা হচ্ছে, গাজার পরিস্থিতি এতটা বেশি নাজুক বলেই তো এই সম্মেলন, জরুরি সম্মেলন অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। তো যদি গাজার পরিস্থিতি এতটা নাজুক হয়, সেই নাজুক পরিস্থিতি তৈরি করেছে কারা? ইহুদিবাদী ইসরায়েল। আর ইহুদিবাদী ইসরায়েল যখন এরকম নাজুক পরিস্থিতি ভয়াবহভাবে গণহত্যা চালাচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করছে, মানবতা বিরোধী অপরাধ করছে, যুদ্ধ অপরাধ করছে, সেই ইসরায়েলকে যদি সন্ত্রাসী বাহিনী ঘোষণা করতে না পারে মুসলিম দেশগুলো গাজার পক্ষে, ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে, তাহলে কারা করবে এবং এই ব্যর্থতা কার? পাশাপাশি ইসরায়েল যে এত এত অপরাধ যজ্ঞ চালাচ্ছে, তারপরেও সেই দেশটির সাথে যারা সম্পর্ক রক্ষা করতে চায়, যারা সম্পর্ক রাখতে চায়, যারা সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারে না, তারা কি করে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? এবং যদি বিচ্ছিন্ন করতে না পারে এরা, তাহলে কি করে এরা ফিলিস্তিনের পক্ষে, গাজার মানুষের পক্ষে দাঁড়াবে? ফলে এটি একেবারেই অবান্তর ওআইসির কাছে কোনো কিছু প্রত্যাশা করা।
তো জনাব সিয়াজুল ইসলাম, কথাবার্তার আজকের আসরের বিশ্লেষণে অংশ নেয় আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
জি, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবার ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত জানিয়ে দিচ্ছি। প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ জয়রাম রমেশের পাল্টা জবাব নাগবের এ শিরোনামে দৈনিক আজকাল পত্রিকায় লেখা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেন তা সম্পূর্ণ মিথ্যা, তার কোনো কথার কোনো দাম নেই। কয়েকদিন আগে এমনটাই বলেছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ, আর এবার তাকে পাল্টা দিলেন বিজেপির সিনিয়র নেতা মুক্তার আব্বাস নাকভি। নাকভি বললেন, কংগ্রেসের নেতাদের কাছ থেকে কারো সার্টিফিকেট নিতে হবে না, যারা নিজেরা দুর্নীতি, দাঙ্গা এবং হতাশায় ভোগে, তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। কাজী নজরুল ইসলামের লেখা কারারই লৌহ কপাট গানে সুর বিকৃতির অভিযোগ সংক্রান্ত খবর আজও প্রকাশিত হয়েছে। দৈনিক পূবের কলম লিখেছে, নেতাজি সুভাষচন্দ্র বসু কারারই লৌহ কপাট গান নিয়ে বলেছিলেন, আমরা যখন জেলে যাব তখন নজরুলের এই গান গাইব। সংগ্রামে, বিপ্লবে, বিদ্রোহে কাজী নজরুল ইসলামের এই গান জড়িয়ে আছে বাঙালির আবেগের সঙ্গে। সেই গানকে কেন্দ্র করে এবার বিতর্ক তুঙ্গে। সঙ্গীত পরিচালক এ আর রহমানের পরিচালনায় গানটির সুর, তাল, লয়, ছন্দ সব কিছুই বদলে গেছে। একদম নেতিয়ে পড়া সুরে গাওয়া হয়েছে, যেন রক্তে নেশা ধরিয়ে দেবার বদলে ঘুম পাড়িয়ে দেব। আর সেটা নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তুলকালাম। রহমানের মতো সঙ্গীতজ্ঞের কাছে এমনটা আশাই করতে পারছেন না মানুষ। রেশন দুর্নীতিকাণ্ডের অভিযোগ তুলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করেছে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। তদন্তে নেমে বাকিপুর জ্যোতিপ্রিয়র আরও সম্পত্তির খোঁজ পেতে জোর কদমে চলছে প্রচেষ্টা। ইডি সূত্রের খবর, বাকিবুর রহমানের কাছ থেকে 9 কোটি টাকা ঋণ নিয়েছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, আর জেরায় ঋণ নেয়ার কথা স্বীকার করেছেন জ্যোতিপ্রিয়। অথচ বাকিবুরকে গ্রেপ্তারের পর জ্যোতিপ্রিয় জানিয়েছিলেন তিনি বাকিবুর রহমানকে চেনেনি না। ইডির দাবি, বাকিবুর মোট 9 কোটি টাকা মন্ত্রীর স্ত্রী কন্যাকে ঋণ হিসেবে দিয়েছেন, যা সুদ নেওয়া হয়নি। খবরটি হিন্দুস্তান টাইমসে প্রকাশিত হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।